রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ। সাহাবা আর অলিয়াদের দেশ, সাহাবা আর অলিয়াদের দেশ, শিক্ষণীয় বহুকে।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ উপস্থিত হতে যাচ্ছি হযরত সৈয়দা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা পাকে। তার কতই না শান ও মর্যাদা রয়েছে, তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন, তিনি পবিত্র আহলে বাইতের সাথে সম্পৃক্ত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক নাতনি। সুবহানাল্লাহ, মহিলাদের মধ্যে সম্মানিত শাহজাদীগণের মধ্যে তার অনেক নাম ডাক রয়েছে। সৈয়দা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার শুভ জন্ম পঞ্চম হিজরি সন শাবানুল মুআজ্জম মাসে সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হয়েছে।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ নীল নদ সফরকালীন সময় আলোচনা করব হযরত সাইয়দুনা ইউসুফ আলাইহি সাল্লাতু সাল্লাম সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, মনে রাখবেন, হযরত ইউসুফ আলাইহি সাল্লাতু সাল্লামের ঘটনাকে কোরআনে পাকের মধ্যে আহসানুল কাসাস বলা হয়েছে, কোরআনের উৎকৃষ্ট ঘটনা বলা হয়েছে, এবং তা ১২তম পারা সূরা ইউসুফে বিদ্যমান রয়েছে। আমি পরামর্শ দেব যে আমি বিস্তারিতভাবে বয়ান করতে পারবো না, কিন্তু আমাদের সবাইকে কোরআনে পাক পড়া উচিত, তার তফসিরও পড়া উচিত। এবং সুবহানাল্লাহ, হযরত ইউসুফ আলাইহি সাল্লাতু সাল্লামের ঘটনাটি খুব মনোযোগ সহকারে পড়া উচিত। কোথায় পাবেন? তফসিরুল কোরআন, সিরাতুল জিনান, দাওয়াত ইসলামের মহামূল্যবান উপহার মাকতাবাতুল মদিনা হতে সংগ্রহ করুন, অথবা এই ওয়েবসাইট হতে ডাউনলোড করুন। সূরা ইউসুফের তিলাওয়াত করুন, অনুবাদও পড়ুন এবং তফসিরও পড়ুন। বরং আলহামদুলিল্লাহ, এই লিঙ্কে আপনি সম্পূর্ণ তফসিরুল কোরআন অডিওতে শুনতে পারবেন। যদি আপনি পড়তে না পারেন এবং উর্দুতে পড়তে সমস্যা হয়, তবে শোনার জন্য আপনার কাছে সুযোগ রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এখন কথা হচ্ছে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহি সাল্লাতু সাল্লাম সম্পর্কে কি কথা বলেছেন। সুতরাং সূরা ইউসুফের আয়াত নাম্বার ৪ এর অনুবাদ বলবো, অতঃপর সে ব্যাপারে কিছু কথা বলবো। একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন, স্মরণ করুন। যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি ১১টি তারকা, সূর্য এবং চাঁদ দেখলাম, সেগুলোকে আমার জন্য সাজদা করতে দেখলাম। এটা খুবই আশ্চর্য বিষয় যে সূর্য এবং চাঁদও সিজদা করছে এবং ১১টি তারকাও সিজদা করছে। তখন তার সম্মানিত পিতা কি বললেন? সম্মানিত পিতা বললেন, তোমার স্বপ্ন অন্য কারো নিকট বর্ণনা করো না, কেননা যদি স্বপ্ন অন্য কাউকে বলো, তখন তোমার ভাইয়েরা তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে। মুফাসসিরিনে কিরাম ঘটনাটা এইভাবে বর্ণনা করেছেন যে, যখন হযরত ইউসুফ আলাইহি সাল্লাতু সাল্লাম স্বপ্নে দেখলেন যে আসমান থেকে ১১টি তারকা অবতীর্ণ হয়েছে, তাদের সাথে চাঁদ ও সূর্য রয়েছে, তারা সকলে তাকে সিজদা করছে। হযরত ইউসুফ আলাইহি সাল্লাতু সাল্লামের এই স্বপ্নটি জুমার রাত্রে দেখেছেন এবং রাত্রি ছিল কদরের রাত। এবং হযরত কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্বপ্নে দেখা তারকাগুলোর ব্যাখ্যা হলো তার আলাইহি সাল্লাতু সাল্লামের ১১ ভাই, এবং সূর্য হলো তার পিতা এবং চন্দ্র হলো তার মা। তার সম্মানিত মাতার নাম হচ্ছে রাহির। শতাব্দীর মুফাসসিরের উক্তি হচ্ছে, যেহেতু রাহির ইন্তেকাল হয়েছিল, তাই চন্দ্র দ্বারা উদ্দেশ্য হলো তার খালা। এখন তার পিতা কি বললেন এবং সেটার উত্তর কি দিলেন, তা কোরআনে পাকের সূরা ইউসুফের ৫ নম্বর আয়াতে বিদ্যমান রয়েছে। হযরত ইউসুফ যখন স্বপ্নের কথা বললেন, তখন হযরত ইয়াকুব, যিনি তার পিতা, তিনি কি উত্তর দিলেন? ৫ নম্বর আয়াতের তেলাওয়াত শ্রবণ করুন, অতঃপর আলোচনা সামনের দিকে নিয়ে যাব।
قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين
بلو هي আমার পুত্র, তোমার স্বপ্ন তোমার ভাইদের নিকট বর্ণনা করো না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এই স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ তাআলা কিভাবে পূর্ণ করলেন তা আমি ঘটনার ভিতরে সামনে বলবো। এখন হলো কি, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালামের ১২ জন সন্তান ছিল, তাদের নাম হলো ইয়াহুদা, রুবেল, শামউন, লাবি, জবনুন, ইয়াসজার, দান, নাফতাই, জাদ, আশের, ইউসুফ এবং বনিয়ামিন। হযরত বনিয়ামিন ছিলেন হযরত ইউসুফ আলাইহি সাল্লাতু সাল্লামের আপন ভাই, এবং অন্যান্যরা হল সৎমায়ের সন্তান। হযরত ইউসুফ আলাইহি সাল্লাতু সাল্লাম নিজের ভাইদের মধ্যে হতে পিতার নিকট সর্বাধিক প্রিয় ছিলেন। যেহেতু তার কপালে নবুয়তের নূর ছিল, তাই হজরত ইয়াকুব আলহি সাল্লাতু সাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন। হজরত ইউসুফ আলহি সাল্লাতু সাল্লাম 7 বছর বয়সে এই স্বপ্নটি দেখেন। আল্লাহ তাআলা এই স্বপ্নের ব্যাখ্যা পরবর্তী সময়ে পূর্ণ করলেন, সেটার ব্যাখ্যা বাস্তবায়ন হল। এখন ভাইয়েরা কি ষড়যন্ত্র করল? ভাইয়েরা তাকে হিংসা করতে লাগল। হজরত ইয়াকুব আলহি সাল্লাতু সাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন। তার ভাইয়েরা এই প্ল্যান করল যে হজরত ইউসুফ আলহি সাল্লাতু সাল্লামকে যে কোনোভাবে দুনিয়া হতে শহীদ করা হোক এবং তাকে পিতার নিকট থেকে দূরে রাখা হোক, যাতে এই ভালোবাসা আমরা পাই। তারা বলল কি, হজরত ইউসুফ আলহি সাল্লাতু সাল্লামকে নিয়ে একটি কূপের মধ্যে ফেলে দিল। দর্শক শ্রোতা, এটা সেই মিশর ছিল যেখানে হজরত ইউসুফ আলহি সাল্লাতু সাল্লামকে প্রথমে জমিনে ফেলে কূপ প্রহার করল, তারপর জামাকুলে হাত পা বেঁধে গভীর কূপে নিক্ষেপ করল। দর্শক শ্রোতা, একটু চিন্তা করুন, ভাইয়েরা হিংসার বশীভূত হয়ে ভাইকে কূপের মধ্যে নিক্ষেপ করল। হিংসা কত বড় ভয়ঙ্কর বিপদ! নিজের অন্তরকে সর্বদা হিংসা থেকে রক্ষা করুন, কেননা হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহর ওয়াস্তে নিজেকে হিংসা থেকে রক্ষা করুন। শয়তান বিচারিত কেন হল? হিংসার কারণে। আদম আলাইহিস সালামকে সিজদা করেনি, হিংসার কারণে। কাবিল হাবিলকে কেন হত্যা করল? হিংসার কারণে। এবং আজও ভাই থেকে ভাই দূর হয়ে যায় হিংসার কারণে। নিজের অন্তরকে হিংসা থেকে রক্ষা করুন, মুসলমানের কল্যাণ কামনা করুন। অতঃপর তারা তাদের কাজ সেরে নিল, হাত পা বেঁধে অন্ধকার কূপে নিক্ষেপ করল। কিন্তু হজরত জিব্রাইল আলহি সাল্লাতু সাল্লাম তৎক্ষণাৎ তশরিফ নিলেন, তাকে ডুবে যাওয়া থেকে রক্ষা করলেন এবং একটি পাথর এনে তার উপর বসিয়ে দিলেন, তার হাত পা খুলে দিলেন, তাকে সান্ত্বনা দিলেন যাতে তার ভয়ভীতি দূর হয়ে যায়। তিনি ঘর থেকে বের হওয়ার সময় হজরত ইয়াকুব আলহি সাল্লাতু সাল্লাম যে জামাটি তাবিজ হিসেবে হজরত ইউসুফ আলহি সাল্লাতু সাল্লামের গলায় পরিয়েছিলেন, সে তাবিজের কারণে অন্ধকার কূপ আলোকিত হয়ে গেল। হজরত ইউসুফ আলহি সাল্লাতু সাল্লামের ভাইয়েরা তাকে কূপে নিক্ষেপ করে তার জামাটি নিয়ে ক্রন্দনরত অবস্থায় তাদের পিতার সাথে মিথ্যা কথা বলতে লাগল। বলল, আব্বাজান, এই পোশাকটি দেখুন, হজরত ইউসুফ আলহি সাল্লাতু সাল্লামকে আমরা নিয়ে গেলাম, কিন্তু ইউসুফকে একটি বাঘ খেয়ে ফেলেছে এবং তার পোশাকের উপর রক্তের ছিটাও পড়েছে। প্রথমত, হজরত ইয়াকুব আলহি সাল্লাতু সাল্লাম তাকে যেতে দেননি। হজরত ইউসুফ আলহি সাল্লাতু সাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন এবং তার আশঙ্কা ছিল যে এই ভাইয়েরা যেন কোনো ক্ষতি না করে। এখন তো তার অবস্থা আরও বিপরীত হয়েছে। তিনি কেঁদে কেঁদে বললেন, বাঘটি বড়ই আশ্চর্যজনক বাঘ যে আমার সন্তানকে খেয়েছে, কিন্তু তার জামাটি অবিকল ঠিক রেখেছে, ছিঁড়েনি। তারা জামাটিকে টুকরো টুকরো করতে ভুলে গিয়েছিল, অর্থাৎ পোশাক অবিকল ঠিক রয়েছে। হজরত ইউসুফ আলহি সাল্লাতু সাল্লামের সাথে কি ঘটল? তিনি কূপের ভিতর 3 দিন ছিলেন এবং কূপের পানি লবণাক্ত ছিল, কিন্তু তার বরকতে সেটার পানি অনেক সুস্বাদু এবং অত্যন্ত মিষ্টি হয়ে গিয়েছিল। হঠাৎ করে একটি কাফেলা মাদায়েন হতে মিশর যাচ্ছিল। সে কাফেলার এক ব্যক্তি, যার নাম মালিক বিন জুয়ার হিজাই, সে পানি নিতে আসলো এবং সে বালতি ফেলল। হজরত ইউসুফ আলহি সাল্লাতু সাল্লাম সে বালতি ধরলেন, সেটার সাথে ঝুলে রইলেন। মালিক বিন জুয়ার যখন বালতি টান দিল, তখন তিনি কূপ থেকে বেরিয়ে আসলেন। সে যখন নুরানি চেহারা দেখল, সৌন্দর্য দেখল, সে লোকটি বলে উঠল, ইয়া বুশরা হাজা গুলামুন, এই বলে নিজের সঙ্গীদেরকে সুসংবাদ দিল। হজরত ইউসুফ আলহি সাল্লাতু সাল্লামের যে ভাইয়েরা দৈনিক জঙ্গলে এসে ছাগল চড়াত, তারা প্রতিদিন এসে কূপের ভিতর উঁকি দিত, তিনি কোথায় আছেন বা মারা গেছেন কিনা। যখন তারা দেখল যে তিনি কূপের ভিতর নেই, খুবই পেরেশান হল এবং খুঁজতে লাগল। খুঁজতে খুঁজতে তাকে একটি কাফেলার মধ্যে পাওয়া গেল এবং তাকে দেখে বলতে লাগলো, এই তো আমাদের পলাতক গোলাম, সে অত্যন্ত অকর্মা এবং অবাধ্য, সে কোনো কাজের নয়। যদি তোমরা তাকে ক্রয় করো, তাহলে আমরা তোমাদের নিকট 20 দেরহামের বিনিময়ে বিক্রি করে দেব, কিন্তু সত্য হচ্ছে তাকে মিশর থেকে অনেক দূরে নিয়ে যাও। আল্লাহু আকবার! অর্থাৎ সত্য হচ্ছে তোমরা তাকে অনেক দূর এলাকায় নিয়ে যাও, আমরা যাতে খবর না পাই, অতটুকু দূরে নিয়ে যাও। তারা তো হতবাক হবেই, মাত্র 20 দিরহামের বিনিময়ে এত সস্তা, এত সুন্দর গোলাম। সে ভাইয়েরা তার আপন ভাইকে বিক্রি করে দিল এবং তাকে ক্রয় করে কাফিলা মিশরের বাজারে নিয়ে আসলো। অবশ্যই এটাই সেই বাজার হবে যেখানে হজরত ইউসুফকে বিক্রি করা হচ্ছে। আল্লাহু আকবার! একটু চিন্তা করুন, সেটা কেমন দৃশ্য হবে যখন আজিজে মিশর, অর্থাৎ সেই সময়কাল যিনি মিশরের বাদশাহ ছিলেন, তিনি যখন এমন সুন্দর যুবক দেখলেন, হজরত ইউসুফ আলহি সাল্লাতু সাল্লামকে তিনি ক্রয় করলেন, অনেক মূল্য দিয়ে ক্রয় করলেন এবং অত্যন্ত সম্মানের সাথে নিজের রানী, নিজের স্ত্রী জুলেখার নিকট নিয়ে আসলেন এবং বললেন, তাকে খুব সম্মান ও মর্যাদার সাথে রাখো, এই হল আমাদের অনেক দামি গোলাম। এখন জুলেখা তাকে দেখে অনেক খুশি হল, বরং হজরত ইউসুফ আলহি সাল্লাতু সাল্লাম এবং সৌন্দর্যের কারণে সে তার প্রেমে বিভোর হয়ে পড়ল। হজরত জুলেখা, আমি হজরত জুলেখা কেন বলেছি তা পরবর্তীতে বলব। জুলেখা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন, তখন সে তার সৌন্দর্যের মধ্যে বিভোর হয়ে গেল এবং মিশরের অন্যান্য মহিলারা তাকে নিয়ে বিদ্রুপ করতে লাগল। তুমি একজন গোলামকে এত ভালোবাসছ, একজন গোলামকে নিয়ে এত কথা বলছ, তুমি নিজেই একজন রানী, সারা পৃথিবীর হীরা মুক্তা জনগণ সবকিছু তোমার সামনে রয়েছে। তখন জোলাকা কি করল? জোলাকা স্বীয় বন্ধু এবং সাথীদেরকে আহ্বান করল, সবার হাতে এক একটি ফল, হতে পারে লেবু বা মাল্টা জাতীয় ফল দিল এবং সাথে ছুরিও দিল এবং বলল, যখন ইউসুফ তোমাদের সামনে আসবে তখন তোমরা এই ফলটি কাটবে। এবং যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম সামনে আসলো, তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে তার সৌন্দর্যের মধ্যে এভাবে বিভোর হয়ে নিজের হাত কেটে ফেলল, আঙুলও কেটে গেল, ফল কেটে গেল, সাথে সাথে আঙুলও কেটে গেল। তারা বুঝতেও পারেনি, স্বীকার করতে লাগলো যে সত্যি এমন সুন্দর এবং সুদর্শন পুরুষ আমরা জীবনে দেখিনি। স্মরণ রাখবেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই সময় পৃথিবীতে তশরিফ এনেছিলেন, সেই সময় তার মতো সারা পৃথিবীতে আর কোনো সুন্দর মানুষ আসেনি। কিন্তু সুবহানাল্লাহ, যখন আল্লাহর হাবিব আলাইহিস সালাম দুনিয়াতে তশরিফ আনলেন, সুবহানাল্লাহ, আলিমগণ লিখেন যে হযরত ইউসুফকে আল্লাহ তাআলা সৌন্দর্যের একটি অংশ দান করেছেন এবং সৌন্দর্যের সমষ্টি দান করেছেন। মাওলানা হাসান রাজা খান সাহেব কত সুন্দরভাবে লিখেছেন,
ऐसा तुझे खालिक ने तरहदार बनाया, यूसुफ को तेरा तालिबे दीदार बनाया, कौनैन बनाए गए सरकार की खातिर, कौनैन की खातिर तुम्हें सरकार बनाया।
নিশ্চয়ই হযরত ইউসুফ আলাইহিস সালাম সত্যি অনেক সুন্দর ছিলেন এবং জোলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে ধাবিত হল, শয়তান আক্রমণ করল। সে করল কি, সে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিজের কক্ষে আহ্বান করল এবং দরজা বন্ধ করে দিল, এখন গুনাহের দিকে আহ্বান করল। তিনি ছিলেন একজন পুত পবিত্র ব্যক্তিত্ব, তিনি অনেক বুঝালেন, আমার উপর আজিজে মিশরের বড় দয়া রয়েছে, গুনাহ করা উচিত নয়, সে তাকে কাছে পেতে চায়। তিনি তাকে আল্লাহর ভয় প্রদর্শন করতে থাকেন। পরিশেষে হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে চলে যেতে থাকেন, কক্ষ হতে বেরিয়ে যেতে চেষ্টা করলেন, যখন জোলেখা এসে পিছন থেকে তাকে ধরল, তার জামা পিছনের দিক ছিঁড়ে গেল। এতক্ষণ সময়ে আজিজে মিশর চলে আসলো কক্ষের মধ্যে, আজিজে মিশর, তার স্ত্রী জোলেখা এবং হযরত ইউসুফ রয়েছেন এবং পিছনের দিকে জামা ছেঁড়া রয়েছে। দর্শক শ্রোতা, দৃশ্যটি লক্ষ্য করুন। এখন সে মহিলাটি কি করলো, জোলেখা কান্নাকাটি শুরু করলো, সে আজিজে মিশরকে বলল, এই আমার সাথে অন্যায় কাজ করতে চায়, আমাকে বাধ্য করেছে। আজিজে মিশর হতবাক হয়ে গেল, হযরত ইউসুফ আলাইহিস সালাম এমনটি কিভাবে করলো এবং কেন করলো, আমি তো এই ছেলেটিকে অনেক মহব্বতের সাথে এনেছি। এক আশ্চর্যজনক পরিবেশ সৃষ্টি হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে বোঝানোর চেষ্টা করলেন, সে মিথ্যা বলছে, কিন্তু কোনো সমাধান হলো না। তিনি খুবই চমৎকার কথা বললেন, কক্ষের মধ্যে এক দুগ্ধপুষ্ট শিশু ধোলনায় ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশরকে বললেন, যদি আমার কথা বিশ্বাস না হয় তবে এই দুগ্ধপুষ্ট শিশুর কাছে জিজ্ঞাসা করুন। বড়ই আশ্চর্যের কথা, তার পবিত্রতার উপর তাদের বিশ্বাস ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুগ্ধপুষ্ট শিশুকে বাক শক্তি দান করলেন এবং সে শিশুটি মানুষের ভাষায় কথা বলল। জোলেখা মিথ্যা বলছে, কিন্তু সে বড় সমাধান করে দিল, সে ভাষায় কথা বলে বলল, জোলেখা মিথ্যা বলছে। শিশুটি বলল যে, এটা চেক করো, যদি সামনের দিকে যা ছেড়া থাকে তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম দোষী, আর যদি পিছনের দিকে থাকে তাহলে জোলেখা দোষী। যখন কোনো লোক দৌড়াতে থাকে পেছন থেকে কেউ ধরতে চাইলে তখন জামা ছিড়বে পেছন দিকে, সামনের দিকে জামা ছিড়বে যখন তাকে কেউ বাধা দিবে। বড়ই যুক্তিভিত্তিক কথা ছিল। এবং যখন দেখল যে হযরত ইউসুফ আলাইহিস সালামের পিছন দিক দিয়ে জামা ছেড়া, তখন আজিজে মিশর তা মেনে নিল। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে এমন মুজিজা দান করেছিলেন যে দুগ্ধপুষ্ট শিশু তার পক্ষে সাক্ষী দিয়েছে। আলহামদুলিল্লাহ, তিনি সেই অপবাদ থেকে মুক্তি পেলেন। আজিজে মিশর জোলেখাকে খুবই শাসালো, কিন্তু পরবর্তীতে কিছু অপবাদের ভিত্তিতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেল হাজতে পাঠানো হলো। সেই অপবাদগুলো মিথ্যা ছিল। প্রথমে ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা কোরআনের ভাষায় শ্রবণ করি, কোরআনের আয়াতসমূহ শুনি, অনুবাদ শুনি, তারপর আলোচনাকে সামনের দিকে নিয়ে যাব।
وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكأ وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقل حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكونن من الصاغرين قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم
এবং শহরের কিছু নারী বলল আজিজের স্ত্রী তার যুবকের হৃদয়কে পলভিত করেছে, নিশ্চয় তার প্রেম তার অন্তরকে উন্মত্ত করেছে, আমরা তো তাকে সুস্পষ্ট প্রেম বিভোর দেখতে পাচ্ছি। অতপর যখন জোলেখা তাদের এ চর্চা শুনতে পেল, তখন ওই সব নারীকে ডেকে পাঠালো আর তাদের জন্য আসন প্রস্তুত করল এবং তাদের প্রত্যেককে একটা করে ছুরি দিল আর ইউসুফকে বলল তাদের সম্মুখে বের হও। যখন নারীরা ইউসুফকে দেখল, তখন তারা তার মহত্ত্ব বর্ণনা করতে লাগল এবং নিজের হাত কেটে ফেলল আর বলল, আল্লাহরই জন্য পবিত্রতা, এটা তো মানুষ জাতীয় কেউ নয়, এটা তো নয় কিন্তু কোনো ফিরিস্তা। জোলেখা বলল, এটা তো সে যার সম্বন্ধে তোমরা আমার নিন্দা করছিলে এবং নিশ্চয়ই আমি তাকে পলভিত করতে চেয়েছি। অতপর তিনি নিজেই নিজেকে পবিত্র রেখেছেন এবং নিশ্চয়ই যদি তিনি সে কাজ না করেন যা আমি তাকে বলছি, তবে অবশ্যই তিনি কারারুদ্ধ হবেন এবং তিনি নিশ্চয়ই লাঞ্ছনা ভোগ করবেন। ইউসুফ আরজ করল, হে আমার রব, আমার নিকট কারাগারই অধিক প্রিয় ওই কর্ম থেকে যার প্রতি তারা আমাকে আহ্বান করছে, এবং যদি তুমি আমাকে তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা না করো, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতপর তার রব তার প্রার্থনা কবুল করলেন এবং তাকে নারীদের ষড়যন্ত্র থেকে রক্ষা করলেন, নিশ্চয়ই তিনি সব শুনেন জানেন। প্রিয় দর্শক শ্রোতা, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা রয়েছে। সারা পৃথিবীর যুবকেরা যদি ও আমার ভাই হোক বা আমার বোন হোক, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে আমাকে নিজেকে গুনাহ থেকে রক্ষা করতে হবে। আমাদেরকে কেউ দেখছে না, আল্লাহ তো দেখছেন। নিজ লজ্জাস্থানকে গুনাহ থেকে রক্ষা করা, নিজের দৃষ্টিকে গুনাহ থেকে রক্ষা করা, নিজেকে মন্দ কাজ থেকে রক্ষা করা, তা কতই না ফজিলতের কারণ। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সারমর্ম হলো যে আমাকে দুটি বস্তুর গ্যারান্টি দেবে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। জিব্বার ব্যাপারে বলেন, দুই চুয়ালের মাঝখানের বস্তু এবং দুপায়ের মাঝখানের বস্তু। আমার ইসলামী ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে নিজেকে রক্ষা করুন, দুনিয়ার যে কোনো প্রান্তে থাকুন না কেন, যদিও কেউ না দেখে। মানুষ গুনাহ করতে অনেক জায়গায় যায়, এমনটি করবেন না, যেখানে যান না কেন আল্লাহ দেখছেন এবং আল্লাহ তাআলার পাকড়াও অত্যন্ত কঠিন। অপর এক হাদিসে রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন, হাদিসে পাকের সারমর্ম হচ্ছে, যে সৌভাগ্যবানদেরকে কিয়ামতের দিন নিজের আরশের ছায়া দান করবেন, তাদের মধ্যে হতে একজন সৌভাগ্যবান হলো সে যাকে কোনো সুন্দরী রূপসী এবং ধন্যাট্য নারী অপকর্মের দিকে আহ্বান করে এবং সে বলে, আমি আল্লাহকে ভয় করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আমাকেও এবং আপনাদেরকেও তার এমন ভয় দান করুক। যে বান্দা সুযোগ পাওয়ার পরেও গুনাহ করে না, হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদেরকে এটাই শিক্ষা অর্জন করতে হবে, তাকে আল্লাহ তাআলা কিভাবে উন্নতির শিখরে পৌঁছালেন তা পরবর্তীতে শুনব। এখন কি হলো, তিনি জেলখানায় চলে গেলেন, সে জেলখানায় অন্যান্য মানুষও ছিল, সে কয়েদিরা তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করলেন, তিনি স্বপ্নের ব্যাখ্যা বলতেন এবং তিনি যেমনটি বলতেন তেমনই হতো। তিনি জেলে থাকা অবস্থায়ও ইবাদত করতেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে থাকাকালীন কিছু মানুষ পথের দিশা পেয়েছে, আল্লাহু আকবার, মুবাল্লিগ যেখানে থাকুক না কেন মুবাল্লিগই হয়ে থাকে, এবং তিনি তো আল্লাহর নবী ছিলেন, দায়ী ছিলেন, তিনি এভাবে জেলে অবস্থানরত। এবং ওইদিকে বাদশাহ আজিজে মিশর একটি আশ্চর্য স্বপ্ন দেখলেন এবং তিনি অনেক লোককে ডেকে স্বপ্নের ব্যাখ্যা চাইলেন, আমার স্বপ্নের ব্যাখ্যা কি বলো। সকলে ব্যাখ্যা বলছে কিন্তু তার মন শান্ত হচ্ছে না। সেই দুইজন লোক যারা হযরত ইউসুফ আলাইহি সাল্লাতু সাল্লামের সাথে জেলে ছিল, তারা কোনো কারণে আজিজে মিশরের দরবারে পৌঁছল। তারা বলল, হুজুর, আমরা জেলের মধ্যে এমন এমন একজন লোক দেখেছি যিনি স্বপ্নের ব্যাখ্যা একেবারে সঠিকভাবে বলতে পারেন। আচ্ছা, লোকটা কে? তিনি সেই হযরত ইউসুফ আলাইহি সালাতুসাল্লাম ছিলেন। তাকে বলা হলো যে আপনি ফিরে আসুন, আমরা আপনাকে আজাদ করে দেব। তিনি না বলে দিলেন, প্রথমে আমি যে নির্দোষ তা ঘোষণা করুন, আমাকে সসম্মানে বের করা হোক, কেননা তাকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে নেওয়া হয়েছিল। অতঃপর তার মুক্তির ঘোষণা করা হলো, সসম্মানে তাকে দরবারে আনা হয়েছে। বাদশাহ যে স্বপ্নটি দেখলেন তা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন। বাদশাহ এমন স্বপ্ন দেখেছেন যে সাতটি সুস্বাস্থ্যবান গরু সাতটি দুর্বল গরুকে খাচ্ছে এবং সাতটি ভেজা বালি আর সাতটি শুকনো বালি। বাদশাহ অনেকের কাছে স্বপ্নের ব্যাখ্যা চাইলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতুসসালামকে যখন এই স্বপ্নটি বলা হলো তখন তিনি বললেন, সাত বছর পর্যন্ত লাগাতার চাষ করো, তারপর সাত বছর পর্যন্ত তার ফসলগুলোকে বালির মধ্যে সংরক্ষণ করো, তারপর সাত বছর দুর্ভিক্ষ আসবে, অভাব চলে আসবে, এবং সাত বছর যাবৎ আপনি যে ফসল সংরক্ষণ করেছিলেন সে ফসলগুলো লোকেরা খাবে, এবং সাত বছর যখন অতিবাহিত হবে তারপর দুর্ভিক্ষ আর থাকবে না। আল্লাহু আকবার! এটা বড়ই চমৎকার স্বপ্নের ব্যাখ্যা ছিল। এখন হযরত ইউসুফ আলাইহিস সালাতুসসালাম নিজেকে উপস্থাপন করলেন, এই সম্পূর্ণ প্ল্যান আমাকে দিন, আমি রাষ্ট্রীয়ভাবে সম্পূর্ণ সিস্টেম তৈরি করে দেব। আজিজে মিশর ইতিপূর্বেও তাকে নির্দোষ হিসেবে পেয়েছিলেন, তার ভদ্রতার এবং সৌন্দর্যের প্রশংসা করতেন এবং তিনি জেলের মধ্যেও সঠিক পথের বাণী শুনিয়েছিলেন। সেখান থেকে এসে স্বপ্নের ব্যাখ্যাও সঠিক বলেছিলেন। পরিশেষে তিনি প্ল্যান করলেন এবং তাকে এসব কাজের পরিচালক বানিয়ে দেওয়া হলো এবং সব কাজ পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হলো। তিনি সেই ব্যবস্থাপনা দক্ষতার সাথে করেছেন। তিনি সমগ্র মিশরের লোকজনকে এই কাজের মধ্যে লাগিয়েছিলেন যাতে বেশি করে চাষাবাদ করে সাত বছর পর্যন্ত ফসল গুদামজাত করা যায়। সাত বছর পর সমগ্র পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিল, অর্থাৎ সারা পৃথিবীতে অভাব এসে পড়ল। এখন মানুষের নিকট ফসল ছিল না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন ফসল হলো সেই বস্তু যা প্রত্যেকের প্রয়োজন হয়। দূর দূরান্ত থেকে লোকজন মিশরের দিকে আসতে লাগলো এবং এসে তারা ফসল কিনতে লাগলো। এখন মিশরে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন হলো। হযরত ইউসুফ আলাইহিস সালাতুসসালাম সম্পূর্ণ সিস্টেম অবলোকন করতে থাকেন। লোকেরা আসছে এবং মুদ্রা প্রদান করে ফসল নিয়ে যাচ্ছে। তিনি লক্ষ্য করলেন যে তার ১১ ভাইয়ের মধ্যে ১০ ভাই এসে গেছে হযরত বানিয়ামিন ব্যতীত এবং ফসল নিতে এসেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতুসসালাম তাদেরকে চিনতে পেরেছেন কিন্তু তারা চিনতে পারেনি। তখন তিনি আদেশ দিলেন যে তাদের মালের মধ্যেই ফসলও দিয়ে দাও এবং ফসলের ভিতর তাদের প্রদত্ত মুদ্রাও দিয়ে দাও। এবং তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কত ভাই? তারা বলল, হুজুর আমরা ১১ ভাই, তোমরা তো এখানে ১০ জন, ১১তম কোথায়? তারা বলল, সে আব্বাজানের কাছে রয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতুসসালামের আপন ভাইয়ের কথা মনে পড়ত এবং পিতার কথাও অনেক মনে পড়ত। তিনি বললেন, পরবর্তীতে আসলে সেই ভাইকেও নিয়ে আসবে। এক বছর হলো, লোকেরা খুব ফসল নিল। তারা যখন ঘরে পৌঁছল তখন ফসলের বস্তা খুলল, তখন তা হতে মুদ্রাগুলো বের হলো। তারা আব্বাজানকে বলল, হুজুর বাদশাহ কত যে মহান, তিনি আমাদের সাথে কত যে উত্তম ব্যবহার করেছেন, তিনি আগামী বার বানিয়ামিনকেও নিতে বলেছেন। আব্বাজান বললেন, না, তোমরা প্রথমে ইউসুফের সাথে খারাপ ব্যবহার করেছ, সে সন্তান আমার থেকে দূর হয়ে গেছে। হযরত ইয়াকুব আলীহি সাল্লাতুসাল্লামকে হযরত ইউসুফ আলীহি সাল্লাতুসাল্লামের বিচ্ছেদ এত কষ্ট দিয়েছে, তার স্মরণে ক্রন্দন করতে করতে তার দৃষ্টি শক্তি হ্রাস পেয়ে গেছে। তখন খুব মিনতি করল এবং পরের বার হযরত বানিয়ামিনকে সঙ্গে নিয়ে আসলেন। পরের বার তারা যখন পৌঁছল, এখন হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের পাশে হযরত বানিয়ামিনকে বসালেন। তার ভাইদেরকে ফসল দিয়েছেন কিন্তু সাথে সাথে হযরত বানিয়ামিনের কাছে বসিয়ে কানে এটা বলে দিয়েছেন যে আমি তোমার ভাই ইউসুফ। সুবহানাল্লাহ, সেই সময়টিতে কিভাবে খুশির বন্যা বয়ে যাচ্ছে, এটা অনেক লম্বা ঘটনা। আমি সংক্ষেপ আপনাদেরকে বলছি, তার সে ভাই এত খুশি হয়ে গেছে যে আমার ভাই বাদশাহ হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, যাও আব্বা ও আম্মাকে নিয়ে এসো। কিন্তু যখন জানতে পারল যে পিতার দৃষ্টিশক্তি কমে গেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের জামা দান করলেন, যাও এই জামাটি পিতার চোখের উপর রাখবে, ইনশাআল্লাহ তার চোখের দৃষ্টি ফিরে আসবে, প্রখর হবে। সে ভাইয়েরা যারা প্রথমে অন্যায় করেছিল তাদের থেকে এক ভাই বলল, যেহেতু আমি তোমার সাথে অন্যায় করেছিলাম আমি তার কাফফারা হিসেবে খুব দ্রুতভাবে আব্বার নিকট যাব। এক বর্ণনা মতে তা বেশ কয়েকদিনের দূরত্ব ছিল। সে বিরতিহীনভাবে খাবারের জন্য বিরতি নেয়নি, সে বাহনে করে দৌড়াতে দৌড়াতে তার পিতার কাছে পৌঁছল। যখন সে অতি নিকটে পৌঁছল তখন সম্মানিত পিতা চিনতে পারলেন। তিনি বললেন, আমি ইউসুফের সুঘ্রাণ পাচ্ছি। আল্লাহ আকবার! ভালোবাসার অবস্থা দেখুন, হযরত ইয়াকুব হযরত ইউসুফের জামা থেকে সুঘ্রাণ পাচ্ছেন, অতঃপর জামাটি তার চোখের উপর রাখা হলো, তখন তার চোখের দৃষ্টি ফিরে আসলো। সুবহানাল্লাহ! বড়ই মর্যাদার সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার মা এবং ভাইদেরকে মিশরে ডাকলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের সৈন্যবাহিনীর সাথে ঝাঁকজমকভাবে তার পিতামাতা এবং ভাইকে অভ্যর্থনা জানালেন। পিতা এবং মাতার আনন্দ অশ্রু নির্গত হল। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কেমন পদমর্যাদা ও সম্মান, কেমন রাজত্ব দান করেছেন এটাও স্মরণ রাখবেন। যখন এসব ব্যবস্থা সম্পন্ন হল, তখন আজ্জে মিশর হযরত ইউসুফ আলাইহিস সালামকে সে দেশের সর্বোচ্চ আসনের জন্য ঘোষণা করলেন। কেননা তিনি যে নীতি তৈরি করেছিলেন সে যুগের মিশর ওয়ান অব দ্য রিচেস্ট কান্ট্রিতে রূপান্তর হল এবং সব দেশের সম্পদ মিশরে আসতে লাগলো। আরো একটি চমৎকার কথা বলবো, হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে গোলাম বানিয়ে বিক্রি করা হয়েছিল। অতঃপর আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কেমন পদমর্যাদা দিলেন। প্রথমে লোকেরা এসে টাকা দিয়ে তার বিনিময়ে ফসল নিয়ে গেল, তারপর এসে পশু দিয়ে ফসল নিয়ে গেল, কেননা টাকা শেষ হয়ে গিয়েছিল। পশুর বিনিময়ে তাদেরকে ফসল দেওয়া হলো। তারপর যখন লোকেরা আসলো, তাদের সবকিছু শেষ হয়ে গেছে, তখন তারা নিজেদেরকে বন্ধক রাখলো, নিজেরা নিজেদেরকে গোলাম বানালো এবং ফসল নিয়ে গেল। ফসল ছাড়া তো উপায় ছিল না, কিন্তু আল্লাহর নবী এমন মহত্ত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন যে সেই সকল লোক যারা হযরত ইউসুফ আলাইহিস সালামের গোলাম হয়েছিল, তিনি সবাইকে স্বাধীন ঘোষণা করে দিয়েছেন। যেন এটাই বলা হয়, মিশরের বাজারে হযরত ইউসুফ আলাইহিস সালামকে গোলাম বানিয়ে বিক্রি করা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এমন উঁচু মর্যাদা দান করেছেন যে সমগ্র মিশর তার গোলামের মধ্যে পরিণত হয়েছে। এবং এই বাক্যটি বলা হয়, অমুক ব্যক্তি তার গোলাম ছিল এবং তাকে আজাদ করা হয়েছে। সমগ্র মিশর হযরত ইউসুফের আজাদকৃত গোলাম। আল্লাহ তাআলা এমন উঁচু মর্যাদা নবী পাক আলাইহিস সালামকে দান করেছেন। এখন সেই দৃশ্যটি কেমন দৃশ্য হবে অনেক বছর পর, যখন পিতা ও মাতা আপন সন্তানের সাথে সাক্ষাৎ করতে আসছেন। যার স্মরণে অশ্রু বিসর্জন দিয়েছিলেন সে ভাইয়েরাও আসছে, যারা খুব কষ্ট দিয়েছিল, বরং প্রাণ নিতেও কুণ্ঠাবোধ করেনি। কিন্তু সুবহানাল্লাহ, কেমন ক্ষমা ছিল! বড়ই ভালোবাসার সাথে নিজের ভাইদেরকে এবং পিতা মাতাকে সংবর্ধনা জানালেন, পিতা এবং মাতাকে নিজ সিংহাসনে বসালেন। অতঃপর সে দৃশ্যটি জগৎ দেখল। পিতা ও মাতা এবং সব ভাই একসাথে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করলেন। মনে রাখবেন, সে যুগের শরীয়তে এটা বৈধ ছিল যে সম্মানার্থে সিজদা করতে পারত, এখন এটার অনুমতি নেই। প্রিয় দর্শক শ্রোতা, হযরত ইউসুফ আলাইহিস সালাম এর ঘটনা আমি অত্যন্ত সংক্ষেপে আলোচনা করেছি। অবশ্য কোরআনের সীরাত পড়ুন, সূরা ইউসুফের সীরাত পড়ুন, এবং এই ঘটনাটি কেমন আবেগপূর্ণ ছিল, কেমন উত্থান পতন ছিল কোরআনের মধ্যে, সেটাকে আহসানুল কাসাস কেন বলা হয়েছে। কিন্তু অবশ্যই একটি মেসেজ দেব যে, যদি কারোর জন্য মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে থাকে, ক্ষমা করে দিন, মার্জনা করুন। নিজ পরিবারের সাথেও ঝগড়া করবেন না, নিজ ভাই বোনদের সাথে ঝগড়া করবেন না। হযরত ইউসুফ ভাইদেরকে ক্ষমা করেছেন, ভাই তো ভাইই হয়, আমরা অপরের সাথে বন্ধুত্ব করি এবং ভাইয়ের সাথে শত্রুতা করি, ভাই বোনদের মাঝে মনোমালিন্য হয়ে থাকে, বন্ধু আমাদের কাছের হয়ে থাকে। এই কথাটি মনে রাখবেন, নিজের রক্ত নিজের রক্তই হয়ে থাকে, কোনো সমস্যা নেই। ভুল হয়েছে, কোনো মন্দ কথা বলবেন না, কোনো মন্দ কথা আপনাকে বলেছে, নিজের স্বভাবের বিপরীত কথা শুনেছেন, আপনাকে দাওয়াত দেওয়া হয়নি, আমার ভাই তো মানুষ, ভুল হয়ে গেছে, আমিও তো তার ভাই, অন্তর বড় করুন, বুক মিলান, ইনশাআল্লাহ সব শেষ হয়ে যাবে। ভাই ভাই যদি মিলে থাকে, তাহলে পাহাড়ের সাথে মোকাবেলা করতে পারে। পরিবার মানুষের সম্মান হয়ে থাকে, যখন জীবনের কোনো খারাপ সময় আসে তখন ভাই বোনদের খুব বেশি মনে পড়ে এবং আমার কথা আপনাদের অন্তরের গভীরে পৌঁছিয়ে দেয়। আমাকে অনুমতি দিন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম।